জয় গৌরী। বল সনত সুজাত মহামুনি কি জয়। বিদুরজি মহারাজ তিনি বেশ কয়েকদিন ধরে সুন্দর সুন্দর প্রসঙ্গ বলেছিলেন, বলেও চিন্তা করলেন, ভাবছেন যে আমি তো তার একদিকে সম্পর্কে ভাই, হয়তো আমার কথা সে পূর্ণরূপে গ্রহণ করছে কিনা জানি না, তাই দেখি না, একবার চেষ্টা করে। ব্রহ্মার পুত্র সনত সুজাত মহামুনির থেকে চেষ্টা তো করি। সকলেই নিজের নিজের প্রতিজ্ঞার মধ্যে আবদ্ধ থাকার দরুন প্রত্যেকেই মানে একটা বাধার মধ্যে ছিলেন, দ্বিধার মধ্যে ছিলেন। মহাভারতের সমস্ত সকলকে ছেড়ে একমাত্র বিদুরজি তিনি কোনো প্রকারেই যুদ্ধ চাইতেন না, এবং কৌরবদেরও যে অকল্যাণ হোক তাও চাইতেন না। দুর্যোধন এত দুষ্ট হওয়ার সত্ত্বেও তার ক্ষতি চাইত না, তার মঙ্গলই চাইত। পাণ্ডবদের তো কথাই নেই, পাণ্ডবরা তো তাদের প্রাণ ছিল, সকলেই একে মানে একটি একটি করে প্রতিজ্ঞা আবদ্ধ মধ্যে ছিল। কিন্তু বিদুরজি মহারাজ তিনি তা ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি কিন্তু যুদ্ধ চাইতেন, কিন্তু মুখে বলতেন, আরে যুদ্ধ না করলে সেই সমস্ত দুর্মদ শক্তিশালী সাধুগণের প্রতি, সজ্জনগণের প্রতি অত্যাচার করে, তাদের তো ভগবান বিনাশ চাইবে। কিন্তু তার কুশলটা কত সুন্দর, ভগবানের কৌশল কেমন, তাহলে বোঝা যাচ্ছে কি ভগবানও একটা স্বার্থ, যদিও নিজস্ব স্বার্থ নয়, দেশের পৃথিবীর মঙ্গলের জন্য, ভক্তগণের সুবিধার জন্য, তথাপি এটা মানে স্বার্থের মধ্যেই আসে। যদিও তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, কিন্তু এই মহাভারতের বুকে যত যত মহাত্মাগণ ছিলেন, রাজর্ষিগণ ছিলেন, তার মধ্যে মহাত্মা বিদুরের কোনো অভিপ্রায় ছিল না। তাই তিনি চেষ্টা করলেন যে আমি সেই ব্রহ্মার পুত্র সনত সুজাতকে স্মরণ করি। তিনি স্মরণ করেছিলেন, স্মরণ করার সঙ্গে সঙ্গে সেই ঋষি প্রবার এসে মানে প্রকট হয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন, দর্শন দিয়েছিলেন, আমরা তা শ্রবণ করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে আরো দুটি অধ্যায় গতদিন শ্রবণ করেছি, আজ আমরা তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় দুটি অধ্যায় শ্রবণ করতে চলেছি। তা এখানেও সেই সনত সুজাত ঋষিকে অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন, হে মহাত্মন, হে বিদ্বান, মৌন কাকে বলে, বাক সংযম এবং পরমাত্মার স্বরূপ এই দুটির মধ্যে মৌন কোনটি? পরমাত্মার সম্পর্কে আপনি আমাকে তা বলবেন, আপনি মৌনভাবের বর্ণনা করুন যে মৌন কাকে বলা হয়, বিদ্বান ব্যক্তিরা কি মৌনের দ্বারা মৌনরূপ পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে? হে মুনি, এই জগতে লোকে কিভাবে মৌন আচরণ করে তা আমি শ্রবণ করতে চাই। দেখুন, এখানে মৌন শব্দের অর্থ হচ্ছে কি, যে যাতে কোনো প্রকারে হরিকথা, ভগবত বিষয়, ভগবত তত্ত্ব ছাড়া কোনো কথা যাতে না বলতে হয়, সেই জন্যই মৌন। এটা তো এই যে মৌনের তাৎপর্য, এটা তো যারা ছোট ছোট বালক তারাও জানে। ব্রহ্মার পুত্র মহর্ষি সনত সুজাত তিনি সে কথা বললেন না, কারণ সেটা তো সকলে জানেই মৌন শব্দের অর্থটা কি। তিনি তার থেকে একটি বিশেষ কথা বললেন, সেটি হচ্ছে কি, বলছেন হে রাজন, যেখানে মনের সঙ্গে বাক্যরূপ বেদ পৌঁছতে পারে না সেই পরমাত্মাকেই মৌন বলা হয়, তাই সেটি হচ্ছেন মৌন স্বরূপ, সেই ভগবান, সেই পরমেশ্বর। খুব কঠিন কথা বলছেন কিন্তু। আর বৈদিক এবং লৌকিক শব্দাবলীর যেখান থেকে উদ্ভব হয়েছে সেই পরমেশ্বরকে তন্ময়ভাবে ধ্যান করলে তিনি প্রকাশিত হন, আর সেই পরমাত্মাকে যিনি সর্বদাই বাহ্যিক কথাবার্তা ছেড়ে সর্বদাই তার ধ্যানে, মানে সর্বদাই তার ভজনে ব্যাপৃত, তাকেই শ্রেষ্ঠ মৌনী বলা হোক। অন্যান্য বেদাদিতে এ কথাই প্রতিপাদন করেছে। ধৃতরাষ্ট্র আবার প্রশ্ন করলেন, ছোট ছোট প্রশ্ন করছেন আর ঋষিপ্রবর সুন্দর উত্তর প্রদান করছেন। বলছেন হে মহাত্মন, যে ঋগ্বেদ যদুর্বেদ এবং সামবেদ জানে এবং পাপকার্যেও সে লিপ্ত থাকে, তাহলে তার কি হয়, মানে নিজের কথাটা বলছে, সবকিছু জানে ধৃতরাষ্ট্র। এই যে আমরা বা শাস্ত্রের ভিতরে অনেক সময় ক্রোধিত হয়ে অন্ধ কানা শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু তার মধ্যে যা জ্ঞান ছিল সেই জ্ঞান মানে বড় বড় মুনি ঋষিদের থেকে থাকে, কিন্তু কি করবে, ভগবানের এই দূরত্বয়া মায়ার কবলে পড়ে সব কিছুই বৃথা। সেই জন্যই তিনি প্রশ্নটা করলেন যে যারা সমস্ত বেদত্রয় বা বেদচতুষ্টয় যারা জানে, জানার পরেও যদি তারা পাপ কার্যে লিপ্ত হয় তাহলে তার কি হয়। সনত সুজাত বললেন, হে রাজন, আমি তোমাকে মিথ্যা কথা বলছি না, কিন্তু আমি তোমাকে বারবার সচেতন করছি এজন্য যে আমার কথায় যদি তুমি বিন্দুমাত্র সংশয় করো তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তিনি হাত জোড় করে বলছেন, না না, আমি তা কখনোই অবিশ্বাস করব না, আপনি শাস্ত্রের বাইরে তো কিছু বলেনি না। বলছেন শোনো, সাবধানে শোনো, ঋক সাম অথবা যদুর্বেদ কোন পাপাচারী অজ্ঞান ব্যক্তিকে তার পাপ কর্ম থেকে কিন্তু রক্ষা করেন। আমি অনেক জ্ঞানী, আমি বড় পণ্ডিত, আমি সব জেনে গেছি, তা বলে আমি ডুব মেরে জল খাবো, মানে গোপনে পাপ কাজ করব, তা কিন্তু আমাকে শাস্ত্র ছেড়ে দেবে না, ভাগবত ছেড়ে দেবে না, আরো মানে এমনি না জেনে করলে বোধহয় যমরাজ গলায় একটা দড়ি দিয়ে টান। এই যে সব জেনেছি, আমরা সব জেনে গেছি, সব জেনে যদি তাই করি তাহলে কটা দড়ি দিয়ে গলায় এসে পড়বে আর কিভাবে টেনে নিয়ে যাবে তা তো আপনারা জ্ঞানী, বুঝতেই পার। অতএব সেই বেদ তাকে কোনো প্রকারে ক্ষমা করবে না যে কপটতাপূর্বক ধর্ম আচরণ করে। মানে আপনি, মানে ধৃতরাষ্ট্র সেটা বলছেন না, সেটা না বলে ব্রহ্মার পুত্র ঋষি সনত সুজাত বলছেন যে যে কেমন কপটতাপূর্বক ধর্ম আচরণ করে, মানে ধৃতরাষ্ট্রকেই উদ্দেশ্য কর, সেই মিথ্যাচারীকে বেদ পাপ হতে উদ্ধার করে না। বলছেন যেমন পাখিরা, পাখিরা তার মাতা পিতার সঙ্গে কতটুকু সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত সে উড়তে না পারছে, আর উড়তে পারলেই সে বাসা ত্যাগ করে চলে যাচ্ছে। তা সেই প্রকার তেমনি অন্তিমকালে বেদও সেই ধর্মভ্রষ্ট, ধর্ম জেনে যে কপটতা আশ্রয় গ্রহণ করে তাকে ত্যাগ করে বেদ চলে যায়। কত দামি কথা বললেন। এগুলো যদি বিস্তারিত ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের আর মহাভারতের এক পাতাও এগোতে পারবো না। এগুলো নিজের নিজের জ্ঞান দ্বারা মানে হৃদয়ঙ্গম করে নিতে হবে বিষয়টা কি বলতে চাই। অনেক দামি কথা বললেন। ধৃতরাষ্ট্র আবার প্রশ্ন করলেন, বললেন, হে বিদ্বান, ধর্ম ব্যতীত বেদ যদি রক্ষা করতে সক্ষম না হয় তাহলে বেদবেত্তা মানে যিনি বেদ জানেন সেই ব্রাহ্মণগণের পবিত্র হওয়ার কথা কেন চিরকাল ধরে চলে আসছে? সেই বেদ সেই শাস্ত্র তাকে যদি রক্ষাই না করতে পারলো তাহলে তাদের বেদবেত্তা কেন বলা হল? বেদবেত্তা মানে কি? যিনি বেদ জানেন তাহলে সে তো জানে, তাহলে সে কিছু পাপ অন্যায় আদি করলে তার আবার সেগুলো অপরাধ কেন হচ্ছে? আরেকটা কিন্তু জটিল প্রশ্ন করলেন, প্রশ্ন তার শুনতে সহজ। মহাত্মা সনত সুজাত বললেন, হে মহানুভব, পরমাত্মার নাম এবং স্বরূপের বিশেষত্ব এই জগতে প্রতীতি হয় মানে দেখা যায়। বেদ এই কথা বলে, দেবাবো ব্রহ্মাণ রূপে, এগুলো সব বৈদিক মন্ত্র, তা ইত্যাদি মন্ত্র দ্বারা বিশেষভাবে নির্দেশ করেছেন, কিন্তু বাস্তবে এর স্বরূপ এই বিশ্বের থেকে বিশিষ্ট বলা হচ্ছে। তার প্রাপ্তির জন্যই বেদে কৃচ্ছ মানে খুব কঠিন চন্দ্রায়ণ আদি চাতুর্মাস আদি কার্তিক ব্রত আদি আমাদের গোস্বামী পাদগণ নিয়ম সেবা আদির ব্রতের কথা উল্লেখ করেছে। তপ এবং জ্যোতিষ্টম ইত্যাদি যজ্ঞের প্রতিপাদন করা হয়েছে, তা এই তপ এবং যজ্ঞাদির দ্বারা ওই সকল ক্ষত্রিয় বিদ্বান পুরুষ পুণ্য প্রাপ্ত করেন, তারপর সেই পুণ্য দ্বারা পাপ নষ্ট হলে জ্ঞানের প্রকাশ। তারা হয়তো বেদ পড়ার আগে কিছু অপরাধ করে বসেছে, অপরাধ করলে দেখা গেল সাধু সঙ্গে পড়ে বা গুরু গৃহে গিয়ে গুরু সেবায় রত থেকে সে জানতে পারলো এগুলো আমি পাপ করে। এই যে অনুশোচনা, অনুশোচনা হলেই তার জ্ঞান রূপ অসি দ্বারা সেই পাপগুলো নষ্ট হয়ে যায় প্রথমবারে। কিন্তু সব জানবো, জানার পরে অসৎ কাজগুলো করব তাহলে কিন্তু মাপ নেই। তাই জ্ঞানের প্রকাশ দ্বারা তিনি নিজ সচ্চিদানন্দ স্বরূপের সাক্ষাৎ লাভ করে। জ্ঞানের প্রয়োজন, জ্ঞান না হলে কিছুই হবে না, জ্ঞান না হলে নিজেকে এই সাধন রাজ্যে নিজে নিজেকে বাঁচাতে পারবেন। তাই বিদ্বান ব্যক্তি এইভাবে জ্ঞানের সাহায্যে আত্মাকে লাভ করে, না হলে ধর্ম অর্থ কামরূপ ত্রিবর্গ ফলের ইচ্ছা রাখায় সে ইহলোকে করা সমস্ত কর্মগুলি সঙ্গে নিয়ে পরলোকে ফল ভোগ করে এবং ভোগ সমাপ্ত হলে পুনরায় এই সংসার চক্রে, এই পুনরূপী জননম যে ভগবানের ভয়ঙ্কর কাল চক্র, সেই প্রণালীর মধ্যে এসে আবার সে ঘুরতে থাকে। কারণ কিছু ফল প্রাপ্ত হলো, পুণ্যাদি থাকলো, স্বর্গবাস হলো, ভোগ সমাপ্ত, আবার সে নিচে পড়ে যাচ্ছে, আবার এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হচ্ছে। যদি কোনো বিশেষ সাধু কৃপা বা যোগভ্রষ্ট পুরুষ হয় তাহলে সে মানব রূপে জন্ম নেয়, আর তা না হলে সে যে কোন জনই প্রাপ্ত হবে এ কোনো নির্দিষ্ট নেই, মানে সেই যমরাজের সেখানে হিসাব মানে স্বাভাবিকভাবে, মানে যাকে আমরা সাধারণ শব্দে বলি না যে অটোমেটিক, তা সেখানে সব কিছু আপনা আপনি মানে সব তৈরি রয়েছে, সেখানে কোনো ভুল হয় না, সেখানে কোনো অন্যায় হয় না, সব ন্যায়ত হয়। আর ইহলোকে তপস্যা করা হয় এবং পরলোকে তার ফল ভোগ করা হয়, সকলের জন্যই এই সাধারণ নিয়ম। তাদের স্বর্গাদি বাস হবে, কিন্তু অবশ্য পালন করার উপযুক্ত তপস্যায় স্থিত ব্রহ্মাবেত্তা পুরুষ, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন, এই লোকেই তার জ্ঞানরূপ ফল মানে একেবারে সাক্ষাতেই প্রাপ্ত হবে এবং সে সাক্ষাতেই অনুভব করতে পারবে, হ্যাঁ আমি ঈশ্বরের ভজন করছি। ঈশ্বরের ভজন করতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম কপটতা ত্যাগ করতে হবে, কৈতব। দেখুন শ্রীমৎ ভাগবতের প্রথম মানে দ্বিতীয় শ্লোকেই বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। এই কৈতবকে ত্যাগ করতে হবে। এই বৈষ্ণব রাজ্য এ খুব কঠিন জিনিস। আমরা মনে করছি বেশ তো আছি, ভালো প্রসাদ পাচ্ছি, ভালো কাপড় চোপড়ও এসে যাচ্ছে, সুন্দরভাবে কোনো অভাব নেই, বেশ আছি। এ করলে হবে না, এর সঙ্গে ভজন পুরো করতে হবে। আর শুধু ভজন পুরো করলেই হবে না, এই বৈষ্ণব ধর্মে কাদের অধিকার? যারা কৈতবকে ত্যাগ করতে পেরেছে। কৈতব শব্দের অর্থ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভাষায় বলছেন, অজ্ঞান তমেরো নাম কহিয়ে কৈতব। অজ্ঞান, অজ্ঞান অন্ধকার, সেটাই হচ্ছে কৈতব। মানে খুব সারাংশ বলেছেন সংক্ষেপে। টিকাকারগণ তো এর ভূয়সী ব্যাখ্যা করেছে। মানে পরিষ্কার কথা হচ্ছে কি, আমাদের জীব গোস্বামীপাদ কি বলছেন টিকার মধ্যে, ভাগবতের টিকার মধ্যে, যে যে ধর্মের মধ্যে কোনো প্রকার কামনা থাকবে না, কোনো প্রকার। আমি নাম করলাম, আমার এই অসুখ ভালো হয়ে যাক, আমার পরিবারের মঙ্গল হোক, আমার গোষ্ঠীর মঙ্গল হোক, যারা বানপ্রস্থী সাধু তারা জপ করতে করতে চিন্তা করছেন, আমার ছেলের চাকরি হোক, আমার মেয়েটা যাতে ভালোভাবে থাকে, আমার স্ত্রী যাতে ভালোভাবে থাকে, এই যে আকাঙ্ক্ষা। এবং যে ধর্মের মধ্যে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকবে না, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। তা যাদের মধ্যে চাওয়া পাওয়া থাকবে তাদের তো এই বৈষ্ণব জগতে প্রবেশ করার কোনো অধিকারই নেই, এমন কঠিন। তাহলে এই বৈষ্ণব জগৎটা কত কঠিন, যা শ্রীমৎ ভাগবত অবলোকন করলেই আমরা বুঝতে পারি, যে মানে কৈতব ত্যাগ করতে হবে। এ এত কঠিন, মানে সিদ্ধ স্তরের মহাত্মাগণ পর্যন্ত এই কৈতবকে পূর্ণরূপে ত্যাগ করতে সমর্থ হন। আর আর ধর্ম অর্থ কাম মোক্ষ এ সমস্ত সব কামনার মধ্যেই আসে। তাহলে কত কঠিন কথা, কিন্তু এর মানে এই নয় যে তাহলে আমি তো পারবো না, সব ছেড়ে দেবো। কিন্তু আমাকে সবসময় মনের মধ্যে অনুধাবন, চিন্তন করতে হবে যে ভাগবত এমন কথা বলেছে। যদি সেটা চিন্তাও করা হয় না, তাহলে তো এইগুলো সব বৈদিক, সব বেদ, এই সমস্তগুলো মন্ত্রবত। শুধু মনের মধ্যে চিন্তন হলেই আমাদের মনের ভাবধারাকে সেই ভাগবত পরিবর্তন করে দিতে পারে। তাহলে ধর্ম অর্থ কামরূপ ইত্যাদি ইত্যাদি যে বাসনা থেকে যায় সাধকের, তারা স্বর্গেই যায়। ওই যে এই আমি আমার কথাই বলি, হয়তো সারাদিনে চার ফেলা মালাও করলাম না, আর কেউ জিজ্ঞাসা করলে কোথায় যাবে, আমি তো গোলকে যাব, কত সহজে বলে ফেলে। কিন্তু সে মানে স্বর্গ পর্যন্ত যেতে পারছে কিনা তারও ঠিক নেই। আর কোথায় গোলক, কোথায় সেই গোলক বিহারীর স্থান যেখানে রাধা গোবিন্দ সাক্ষাতে থাকেন? আমরা অনায়াসে বলি আমি তো মানে গোলকে যাব, কথাটা শুনলেই যাদের একটু জ্ঞান থাকবে মনে মনে হাসি পাব। তাই প্রত্যেক ব্যক্তিরই উচিত যে হরিভজন করা নিষ্কপটভাবে, কৈতবকে ছেড়ে, তাহলেই তিনি মহান। কিন্তু এটা খুব কঠিন কাজ। অন্ধ ধৃতরাষ্ট্র মহারাজ বললেন, হে মুনিবর, একই তপে কখনো বৃদ্ধি কখনো ক্ষতি কিভাবে হয়? কেউ তপস্যা করছে, তপস্যা করে দেখা গেল তিনি ভগবানকে পেয়ে গেলেন, আবার কেউ দেখা গেল তার এমন ক্ষতি হলো যে কোথায় কিভাবে পড়ে আছে, কষ্ট সষ্টে অন্যান্য জীবনগুলো সে প্রণিপাত করছে। কেন? আপনি এমনভাবে বলুন যাতে আমি বুঝতে পারি। খুব কঠিন কথা। কিন্তু ঋষি সনত সুজাত বললেন, যা কোনো কামনা বা পাপরূপ দোষে যুক্ত নয়, এই কথাগুলো চিন্তনীয়। প্রথমেই বলছেন কামনা এবং কোনো প্রকার পাপরূপ দোষে যুক্ত নয়। এই যে কথাগুলো আমাদের জীব গোস্বামীপাদের কথা বলা হলো, সেই কথাই এখানে বলে চলে যাচ্ছে। তাকে বিশুদ্ধ তপ বলা। কিন্তু এটা কত বড় কঠিন যে কোনো কামনা থাকবে না, কোনো প্রকার পাপাসন্ধি পাপরূপ অভিসন্ধি থাকবে না। সেটা হচ্ছে বিশুদ্ধ ভজন। তপ শব্দের অর্থ ভজন। তাহলে এই তপই শুধুমাত্র ঋদ্ধ এবং সমৃদ্ধ হয়ে থাকে। কিন্তু যখন সেই তপে কামনা ও পাপরূপ দোষের সংসর্গ ঘটে, তখন তার হানি হয়ে থাকে। একবারে এত সুন্দর প্রশ্ন, আবার এত সুন্দর দু লাইনের মধ্যে যে উত্তর, এ বোধহয় অন্য কোনো ঋষিদের দেওয়া বোধহয় সম্ভবপর নয়। তাহলে সেটাই ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেবে সাধককে। আবার তার বিপরীত হলেই, কামনা পাপযুক্ত হলেই তার বিপরীত হয়ে যাবে। হে রাজন, তুমি আমাকে যা কিছু জিজ্ঞাসা করছো সেগুলি সবই তপস্যামূলক, তপ থেকেই প্রাপ্তি হয়। বেদবেত্তা ব্যক্তিগণ এই তপ থেকেই পরম অমৃত মোক্ষ লাভ করেন। এই যে বৈষ্ণবগণ মোক্ষ চান না, কিন্তু বৈষ্ণবগণ মোক্ষই চান, কিন্তু সেই মোক্ষের আবার একটু তাৎপর্য দিয়েছেন জীব গোস্বামী পাঠ সন্দর্ভ আদিকে। এমনি সাধারণ মোক্ষ আর বৈষ্ণবগণ যে মোক্ষ চান, দুটোর মধ্যে একটু তফাৎ। ধৃতরাষ্ট্র মহারাজ তিনি বললেন, হে মহাভাগ, আমি দোষরহিত তপস্যার কথা শুনেছি আপনার থেকে। এখন এবারে তপস্যার যে দোষ থাকে তার কথা বলুন, যাতে আমি সেই সনাতন গোপনীয় তত্ত্ব জানতে পারি। ঋষি সনত সুজাত বললেন, হে রাজন, তপস্যার ক্রোধ ইত্যাদি 12টি দোষ থাকে, 13 প্রকারের ক্রূর মানুষ হয়ে থাকে। তপস্যার 12টা দোষ আছে, সেই দোষকে ত্যাগ করতে পারলেই তিনি মহান। এই জগতে 13 প্রকারের ক্রুদ্ধ ব্যক্তি আছে, কাম ক্রোধ লোভ মোহ অসন্তোষ নির্দয় ভাব পরদোষ দর্শন অভিমান শোক স্পৃহা হিংসা ঈর্ষা ও নিন্দা। মানুষের এই 12টি দোষ সর্বদা পরিত্যাগ করা উচিত। কিভাবে? আহার শুদ্ধিকরণ করে, ভজন করে, সাধুগুরু বৈষ্ণবের থেকে উপদেশমূলক বাণী শুনে এগুলোকে ত্যাগ করতে হবে। হে নরশ্রেষ্ঠ, একটি উদাহরণ দিচ্ছেন। ব্যাধ যেমন মৃগকে শিকারের জন্য তার পেছনে পেছনে ধাবমান হয়, তেমনি এই সব এক একটি দোষ মানুষের স্বভাবে ছিদ্রপথে তার আক্রমণ চালিয়ে চলে। এগুলো সব ভগবানের একটি মায়া। এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারলেই তার জয় জয়কার, তার জীবন সার্থক, তার এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কবলে পড়তে হবে না। নিজের সম্বন্ধে অহংকারী লোলুপ নিরন্তর ক্রোধযুক্ত চঞ্চল গর্বিত এবং আশ্রিতকে রক্ষা করে না, এই 6 প্রকারের মানুষ অত্যন্ত পাপী। এইরূপ ব্যক্তি মহাসংকটে পড়লেও যারা মানে ঠিক এইগুলোকে মেনে চলেন, বলছেন তারা মহাসংকটে পড়লেও নির্ভয় হয়ে এই সব পাপকর্মের আচরণ করেন না, কিন্তু যারা দুষ্ট সেগুলোই মানে স্রোতে গা ভাসিয়ে দেয়। স্রোতে গা ভাসানো মানে স্রোত চলেছে, ব্যক্তিটা যার দরকার ওই পারে, তা দেখলো আমাকে সাঁতরে যেতে খুব কষ্ট করতে হবে, তাই স্রোতে গা ভাসিয়ে দিল, মানে যেখানে খুশি সেখানে চলে গেল, আর অন্য হিংস্র জন্তু জানোয়ারে মানে নিচের দিক থেকে খাওয়া আরম্ভ। তা তেমন করলে হবে না সর্বদা। আর কি বলছেন, এইরূপ ব্যক্তি মহাসংকটে পড়লেও নির্ভয় হয়ে তিনি ধর্মের আচরণ করে মুক্তি লাভ করেন। পাপী ব্যক্তিরা তার উভয় ওই স্রোতে গা ভাসিয়ে দেন। আর সর্বদা সম্ভোগে আকাঙ্ক্ষিত বিষয় বিষম ব্যবহারকারী, খুব জঘন্য ব্যবহার, অত্যন্ত মানি, দান করে অনুতপ্ত, অনেকে দেখা যায় না আরে আমি তো তাকে এটা দিয়ে দিলাম ওটা দেওয়া উচিত হয়নি, এ কিন্তু মহা খতরনাক লোকেরা। আরে যা দেওয়া হয়ে গেছে দিয়ে ভুলে যেতে হবে, দান করার নিয়ম হচ্ছে কি দিয়ে ভুলে যেতে হয়, তা না হলে সেই দামের কোনো দাম নেই। অত্যন্ত কৃপণ, অর্থ ও কামের প্রশংসাকারী, স্ত্রী দোষযুক্ত। এই যে স্ত্রী দোষযুক্ত কথাটি বলা হয়েছে, আমাদের প্রতিটা গোস্বামী পাদগণ মানে প্রতি গোসাইরাই এটার উপরে বিশেষ জোর দিয়েছে। সাধুর লক্ষ লক্ষ দোষ থাক, কিন্তু সব কিছুতেই ভগবান মাফ করে দেন, কিন্তু স্ত্রীজনিত যে দোষ তা থাকলে তাকে যম ক্ষমা করবেন। অতএব সাধু সে তার কিছু করার প্রয়োজন নেই, কিন্তু এই স্ত্রী সঙ্গী হওয়া ভালো নয়। স্ত্রী সঙ্গীর সঙ্গ যারা করে তাদের সঙ্গ তো আরো বড়ই খতরনাক। এই দুটো জিনিস যদি কেউ মেনে নিতে পারে তাহলে সে কোনো না কোনো জন্মে প্রভুকে পাবেই পাবে। এই সাত এবং আগের ছয় সর্বমোট ১৩ প্রকারের মানুষকে নৃশংস বর্গ অর্থাৎ কুরুর সম্প্রদায় বলা হয়েছে। ধর্ম, সত্য, ইন্দ্রিয় নিগ্রহ, তপ, মৎসরতার অভাব, লজ্জা, সহনশীলতা, কারো দোষ না দেখা, যজ্ঞ করা, দান দেওয়া, ধৈর্য এবং শাস্ত্র জ্ঞান, এই ১২টি হল ব্রাহ্মণদের মানে বৈষ্ণবদের মহান ব্রত। এই ১২টি ব্রতের গুণের উপর নিজ প্রভুত্ব বজায় রাখে। যে সে সমস্ত পৃথিবীর মানুষকে নিজ অধীন করতে পারে, যে এই ১২টি গুণকে ধরে রাখতে পারে, এর মধ্যে ৩, ২ অথবা ১টি গুণেও যে যুক্ত, ১২টার মধ্যে কেউ ৩টে, ২টো বা ১টা গুণও যার মধ্যে বিদ্যমান, তার কাছে সর্বপ্রকারের ধন থাকে তাই বুঝতে হবে। এগুলো মানে ১২টা করলে তো সে অনায়াসেই ভগবানকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ১টা, ২টো, ৩টে, ৪টে পর্যন্ত কেউ যদি মানে ধরে রাখে তথাপি তার মহামঙ্গল হয়ে থাকে। দম, ত্যাগ এবং আত্মকল্যাণে প্রমাদ করা উচিত নয়, এই ৩-এর অমৃত বাস করে। যিনি বুদ্ধিমান তিনি বলেন এই গুণগুলি সত্যস্বরূপ পরমাত্মামুখী করে দেয়, অর্থাৎ এগুলি পরমাত্মা প্রাপ্তি করায়, ঈশ্বর প্রাপ্তি করিয়ে দেবে, কৃষ্ণকে পাইয়ে দেবে। দম অষ্টাদশ গুণসম্পন্ন, অষ্টাদশ গুণসম্পন্ন মানে ১৮ প্রকার গুণ, সেটা বলবেন। তা কি কি সেই ১৮ প্রকার গুণ? কর্তব্য অকর্তব্যে বিপরীত ধারণা, অসত্য ভাষণ মানে এগুলো উল্টে দিলে গুণ, আর যখন এখন যে বলা হচ্ছে এগুলো সব মানে বেগুণ, অগুণ, দোষ। তা কর্তব্যে অকর্তব্যে বিপরীত ধারণা, নিজে কর্তব্য অকর্তব্য কোনো জ্ঞান নেই, তার উপরে একটা মন্তব্য করে বসে থাকা, অসত্য ভাষণ, মিথ্যা বলা যায় স্থান কাল পাত্র হিসাবে, যা আমরা মহাভারতের আদরে শ্রবণ করেছি, কিন্তু কোনো কারণ নেই। সাধু যদি স্বচ্ছই না হতে পারলো তাহলে কিসের সাধু? একজন সাধু হেঁটে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হলো, জিজ্ঞাসা না করলেই ভালো, কিন্তু হয়তো কোনো কারণবশত জিজ্ঞাসা করা হলো, কোথায় যাবে? ওই এক জায়গায়। তারপরে ওই এক জায়গায় বলল, আবার যদি জিজ্ঞাসা করা হয় যে কোথায় যাচ্ছ, আবার আরেকজন ব্যক্তি যাচ্ছে এই দোকানে, বললেই হলো আমি দোকানে যাচ্ছি, বললো না এই এইখানে। এই প্রকার মিথ্যা বলা ঠিক নয়, মানে অকারণে মিথ্যা বলতেই নেই। বিপদে যা আমরা পূর্বে শ্রবণ করেছি, অতএব এখানে সময় নেব না। আর গুণাদিতে দোষ দৃষ্টি, মহাত্মাজির মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণ, আমরা কিন্তু সেগুলো বলি না, আরে উনি তো ভীষণ প্রতি, এমন করলে হবে না, শুধু গুণটাই দেখা যাবে। আর দোষ দৃষ্টি, লোকের দোষ দৃষ্টি দেখাই যাবে না। স্ত্রী বিষয়ক কামনা, যে কোনো স্ত্রীকে দেখে মনে মনে কামনা করলাম, তা হবে না। স্ত্রীদের মধ্যে মায়ের প্রতিবিম্ব সাধুদের দেখার বিশেষ নিয়ম, এবং যদি মানে সেই সাধক সেই স্তরের হয় তাহলে তাকে ভগিনী রূপে দেখতে পারে, অথবা নিজের শিষ্যা রূপে, অথবা নিজের কন্যাপুত্রী রূপে দর্শন করলে ভালো। আর তাদের চরণ পর্যন্তই দর্শন করার বিধেয় সাধুদের জন্য শাস্ত্রে বর্ণনা করেছে। সর্বদা অর্থ উপার্জনে ব্যাপৃত থাকা, সারাদিন শুধু চিন্তা কি করে পয়সা একত্রিত করব, তাহলে এগুলো দোষ। আর এর বিপরীত হচ্ছে অর্থ চিন্তা করবে না, তাহলেই সেগুলো গুণ। ভোগেচ্ছা, ক্রোধ, শোক, তৃষ্ণা, লোভ, পরচর্চা, ঈর্ষা, হিংসা, সন্তাপ, সন্তাপ বলতে রাস্তায় যেতে যেতে হয়তো আমার কিছু অর্থ ছিল পড়ে গেছে, যত কিনছে এসে সেটা সন্তাপ, দুঃখ, দুঃখিত হচ্ছে, তাহলে হবে না। আচ্ছা গেছে গেছে প্রভুর ইচ্ছে। চিন্তা সর্বদাই মানে চিন্তা করছে, এই চিন্তাটা কেমন, মানে এই জাগতিক চিন্তা করলে হবে না, চিন্তাটা ঈশ্বর, ঈশ্বরের চিন্তা, শাস্ত্রের চিন্তা, তাহলে তো ঠিক আছে। চিন্তাটা হচ্ছে তাই তো, কিছুই তো নেই, বৃদ্ধ হয়ে খাব কি, এই সমস্ত চিন্তা করলে হবে না। আরে সেই যদি প্রভুর উপরেই বিশ্বাস ন্যস্ত না করা গেল, তাহলে আর কোথায় ভজন, আর কোথায় সাধন, আর কি যে হচ্ছে, তাহলে সাধক নিজে নিজেই তার প্ল্যাটফর্ম বুঝে যাচ্ছে, স্তর বুঝে যাচ্ছে। কর্তব্য বিস্মৃতি, কর্তব্য বিস্মৃতি কেমন, আপনি কোনো কিছু উপকার পেয়েছেন কারো থেকে, সেটা ভুলে গেলেন, এ কিন্তু অনুচিত, কর্তব্য বিস্মৃতি হলে হবে না। আর আমার কি কর্তব্য সেটা ভুলে গেলেও হবে না, দুই অর্থে। বাজে কথা বলা, বাজে কথা বললে হবে না, এবং নিজেকে বড় বলে ভাবা, আরে ও কি জানে, আমার অর্থ আছে, আমার বৈভব আছে, আমার পরাক্রম আছে, আমি দু পাতা পড়েছি, এই যে অভিমান, এ থাকলে হবে। আর যারা এই সব দোষ থেকে মুক্ত তাদের সৎপুরুষ বা জিতেন্দ্রিয় বলা হয়। আমাদের ঋষি সনত সুজাতের বলার শৈলীটা কত সুন্দর, একসঙ্গে দ্বিদিমুখী, মানে দুই দুই মুখে মানে ব্যাখ্যা করে যাচ্ছে। অহংকারের 18টি দোষ, এই অহংকার, এর আবার 18টা দোষ পৃথক পৃথক রূপে বলছেন। আগে যে দমের বিপর্যয়ের কথা বলা হয়েছে সেগুলি অহংকারের দোষ বলা হয়। পরে হে রাজন, এরপর আমি তোমাকে তা জানাব। এখন আর বলছেন না, এই 18টি অহংকারের দোষ আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। আর ত্যাগ 6 প্রকারের এবং তা অতিশয় উত্তম। 6 প্রকার ত্যাগ আমরা সকলে একটু মনে রাখার চেষ্টা করি, 6 প্রকার ত্যাগ কি কি বলছেন। এগুলির তৃতীয়টি অর্থাৎ কাম ত্যাগ করা অত্যন্ত কঠিন। 6টি ত্যাগ আছে, তার মধ্যে তৃতীয় চরণের যে ত্যাগ সেটা হচ্ছে কাম ত্যাগ, কামনা বাসনা সব ত্যাগ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটি পালন করলে মানুষ নানা দুঃখ থেকে অবশ্যই মুক্তি লাভ করে। কামত্যাগের দ্বারা সব কিছু দয় করা সম্ভব। যারা কামনাকে ত্যাগ করতে পেরেছে তারা সব কিছু ঈশ্বরকে পর্যন্ত জিতে নেন। হে রাজেন্দ্র, সর্বশ্রেষ্ঠ 6 প্রকারের ত্যাগ হল কি কি? প্রথম, লক্ষ্মী লাভ করে হর্ষোৎফুল্ল না হওয়া, প্রথম ত্যাগ। কিছু অর্থ কোন প্রকারে আসলো, একেবারে আনন্দে বিভোর, তা হবে। হোম, যজ্ঞ এবং জলের কুয়া বা পুষ্করণী তৈরি করে তাতে অর্থ ব্যয় করা হচ্ছে দ্বিতীয় ত্যাগ। সর্বদা বৈরাগ্য যুক্ত হয়ে কাম ত্যাগ করা প্রথমেই বলেছেন, সেটা হচ্ছে তৃতীয় ত্যাগ। এই রূপ ত্যাগীকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়, তাই এই তৃতীয় ত্যাগটি খুবই বিশিষ্ট এবং ত্যাগীকে সচ্চিদানন্দ স্বরূপই বলা হয়। পদার্থ ত্যাগে যে নিষ্কাম ভাব আসে স্বেচ্ছায় তা উপভোগ করলে আসে না, অর্থাৎ নিষ্কামতার মূল্য অনেক বেশি। অধিক ধন সম্পত্তি গ্রহণ করলেও নিষ্কাম ভাব সিদ্ধ হয় না, কিন্তু কামনা পূর্তির জন্য তা উপভোগ করলেও কাম ত্যাগ হয় না। কর্মসিদ্ধ না হলেও তার জন্য দুঃখ করা উচিত নয়। যে কোনো একটা কর্ম করছি, করে সেটা সিদ্ধ হলো না, তাহলে দুঃখে অভিভূত হওয়া নিষিদ্ধ। আপনি ভজন করছেন, ভজন করে দেখছেন যে আমি তো প্রভুকে পাচ্ছি না, প্রভু তো কোনো সাড়া শব্দই পেলাম না, আছেন কি না আছেন তারও ঠিক নেই, অতএব ভজন সাধনার করার ইচ্ছা নেই, এ পড়লে হবে না। ওই একই কথা, উদ্যম ঠিক রাখতে হবে। যারা অনেক উচ্চ স্তরের সাধু তাদেরকে যদি বলা হয়, বাবা আপনি এত ভজন করছেন তা আপনি প্রভুর থেকে কি চান? বলছেন আমি তো কিছু চাই না, আমি তো প্রভুর নাম করতেই ভালোবাসি, আমি কিছু চাই না। সেই দুঃখে গ্লানি যেন না থাকে, অতএব আমি কিছু করে কিছু পেলাম না, এটা এই গ্লানি মনের মধ্যে আসলে কি হবে, যে আত্মচেতনা তার উপরে মানে দাবা প্রেশার পড়ে, পড়লে কি হয়, সে পুনরায় অন্য কিছু করতে উদ্যম বিহীন হয়ে পড়ে। তাই উদ্যমতাকে বিনষ্ট যাতে না হয় সেই জন্য শাস্ত্রে একটি সুন্দর যুক্তি দেখিয়েছে। এইসব গুণযুক্ত ব্যক্তি সম্পদশালী হলেও ত্যাগী। আবার কিছু কিছু প্রকারভেদে সাধু এমন আছে যাদের বিশাল অঢেল সম্পত্তি আছে, তার প্রতি তার মোহও নেই, তার প্রতি তার কোনো আকাঙ্ক্ষাও নেই, এরা কিন্তু আরও উন্নত ধরনের ত্যাগী। সব কিছু আছে কিন্তু তার মধ্যে তার মোহ প্রবেশ করতে পারে। ত্যাগী তো শ্রেষ্ঠ হনই, কিন্তু যার মধ্যে বহু ঐশ্বর্য থাকার ফলেও যার তার মধ্যে কোনো প্রকার আসক্তি নেই, তিনি আরো উন্নত স্তরের মহাত্মা। কোনো অপ্রিয় ঘটনা ঘটলেও কখনো ব্যথিত হওয়া উচিত নয়, এ হলো চতুর্থ ত্যাগ। নিজ অভীষ্ট পদার্থ স্ত্রী পুত্রাদি কামনা করবে না, এটি পঞ্চম ত্যাগ। সুযোগ্য লোক এলে তাকে দান করবেন, এটি হলো ষষ্ঠ ত্যাগ। এই 6 প্রকার ত্যাগ মহাভারতে সুন্দর রূপে বর্ণনা করলেন। এই সবে কল্যাণ হয়, এই ত্যাগের গুণে মানুষ অপ্রমাদী হয়। আর অপ্রমাদেরও আট প্রকার গুণ আছে, সত্য, ধ্যান মানে প্রভুর চিন্তন, সমাধি মানে একেবারে চোখ বন্ধ করে একমাত্র হৃদয়ে রাধা গোবিন্দের লীলা ছাড়া অন্য কিছু নয়, এটা সমাধি আমাদের বৈষ্ণবদের জন্য। এগুলো সব তো বৈদিক ভাষা, এগুলো একটু রূপান্তর করলেই আমাদের বৈষ্ণবদের সব ক্রিয়াকলাপগুলো বেশি উঠবে। আর তর্ক, বৈরাগ্য, অচৌর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, ত্যাগ, এই অপ্রমাদ, এই আটটি গুণ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এইভাবে অহংকারের যে ১৮টি দোষের কথা বলা হয়েছে তা সর্বতোভাবে ত্যাগ করা উচিত, যা আমরা একটু আগেই শ্রবণ করলাম। এগুলোকে ত্যাগ করতে পারলে সে মহান ব্যক্তি। প্রমাদের আট দোষও ত্যাগ করা উচিত, এই যে আট প্রকার প্রমাদের কথা বললেন, এগুলোও ত্যাগ করা উচিত। হে রাজেন্দ্র, ধৃতরাষ্ট্রকে বলছেন সনৎ সুজাত মহোদয়, পাঁচটি ইন্দ্রিয় এবং মন, এরা নিজ নিজ বিষয়ে ভোগ বুদ্ধিতে যে প্রবৃত্ত হয় তার ৬টি প্রমাদ বিষয়ক দোষ, আর ২টি দোষ হল অতীত চিন্তা এবং ভবিষ্যতের আশা। কিছু কিছু ব্যক্তি আছে, হয়তো তিনি সংসার থেকেই ত্যাগ মার্গে এসেছেন, তাদের কথা এখানে বলছেন যে চিন্তা করছেন তাই তো, ওটা ভুল হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, যদি এমন হতো তাহলে তো খুব ভালো হতো। এই যে চিন্তা, এ করলে হবে না। আবার কি বলছেন যে ভবিষ্যতে মানে পরে কি হবে, কি জানি কি হবে, কে দেখবে, কি খাবো, কোথায় থাকবো, কে দেখবে, এই চিন্তাও সাধুদের অনুচিত। এই আটটি দোষ থেকে মুক্ত পুরুষ সুখী হয়, তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহাত্মাদের মধ্যে পরিগণিত হন। আর হে রাজেন্দ্র, তুমি সত্য স্বরূপ হও, সত্যেই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে। এই দম, ত্যাগ, অপ্রমাদ ইত্যাদি গুণও সত্য স্বরূপ পরমাত্মার প্রাপ্তি করায়। সত্যের অমৃতের প্রতিষ্ঠা বিদ্যমান, যেখানে সত্য রয়েছে, সত্য আছে, সেখানেই প্রভু আছেন। দোষাদি নিবৃত্ত করে তপ ও ব্রত আচরণ করা উচিত। প্রথমে এসেই কিছু মানে আহার শুদ্ধিটা হয়নি, এসেছে হয়তো কালকে, তার মুখ থেকে দুর্গন্ধ এখনো যায়নি, এসে দীক্ষা নিয়ে মানে কোনো বোধগম্য নেই, এসে কাকে কি বলতে হয় সেটাও সে শিখল না। তা এমন হলে হবে না, প্রথমে নিয়ম অনুযায়ী দীক্ষাদি গ্রহণ করার পরে, তারপরে এই যে দোষগুলো আছে সেগুলো সব একবারে যাবে এটাও শাস্ত্রে বলছেন না, চেষ্টা করতে হবে। এবং চেষ্টা এমন, উদ্যম এমন, মানুষ পারে না হেন কোনো কার্য কোনো লোকেই নেই, তা সেগুলোকে মানতে হবে। কিন্তু তা না করে ঠিক তার বিপরীত হচ্ছে, আর হওয়াতে কি হচ্ছে, সমাজ দূষিত হয়। এই নিয়মগুলি হল বিধাতার সৃষ্ট। শ্রেষ্ঠ পুরুষদের ব্রত হল সত্য। মানুষের উপরিউক্ত মানে আগে যে দোষগুলো দোষরহিত এবং গুণযুক্ত হওয়া উচিত তাও বর্ণনা করলে, এইরূপ ব্যক্তির তপই বিশুদ্ধ এবং মহান সমৃদ্ধশালী হয়ে ওঠে। হে রাজন, আমি তোমার প্রশ্নের উত্তর সংক্ষেপে জানালাম, কিন্তু সংক্ষেপে এত সুন্দর ব্যাখ্যা করলেন যে তা আমরা দেখছি। আমাদের গোস্বামীপাদগণ যে কথা বলেছেন এখানে সেই সমস্ত কথাগুলোই পুনরুদ্ধৃতি মানে এখান থেকে আমরা বিশদ রূপে জানতে পারলাম। তাহলে এই জপ, জন্ম, মৃত্যু ও বৃদ্ধাবস্থার কষ্ট দূর করে, পাপহারি ও পবিত্র। ধৃতরাষ্ট্র মহোদয়, তিনি বললেন, হে মুনিপ্রবর, পঞ্চবেদে কিছু ব্যক্তির নাম বিশেষভাবে করা হয়েছে, তাদের পঞ্চবেদী বলা হয়, যারা পাঁচ বেদকে জানেন মহাভারতের সঙ্গে। অন্যদের চতুর্বেদী, যারা চার বেদকে জানেন। ত্রিবেদী, যারা তিন বেদকে বলেন। দ্বিবেদী, যারা দুবেদকে বলেন। আর একবেদী, একবেদী ও অনৃচ বলা হয়। অনৃচ শব্দের অর্থ হচ্ছে যারা ঋগ্বেদাদি অধ্যয়ন করেনি, তাদের অনৃচ বলে বলা হয়েছে। তা এদের মধ্যে কাকে ব্রাহ্মণ বলে জানব? ব্রাহ্মণের লক্ষণ বলছেন, শুধু ব্রাহ্মণের গৃহে জন্ম নিলেই ব্রাহ্মণত্ব সফলতা হয় না, তার তো কিছু ক্রিয়াকলাপ আছে। তা বলছেন, সনত সুজাত বললেন, রাজন, একটি বেদকে যথার্থভাবে না জানার ফলেই অনেক বেদ সৃষ্ট হয়েছে। এই যে চার পাঁচ বেদ বলা হয় কেন? একটা বেদে যখন পরিষ্কার করতে পারেননি, তখনই অন্যান্য বেদগুলো সংরচনা করেছেন বেদব্যাস। তা সেই সত্যস্বরূপ বেদের সারতত্ত্ব পরমাত্মাতে যিনি স্থিত হন, তিনিই ব্রাহ্মণ হওয়ার যোগ্য। এইরূপ বেদের তত্ত্ব না জেনেও কিছু লোক আমি বিদ্বান বলে মনে করে, কিছুই জানে না, ভাবটা এমন যে সে বহু কিছু জানে। তা নিজেকে অনেক বড় বিদ্বান বলে মনে করে এবং দান, অধ্যয়ন এবং যজ্ঞাদি কর্মের লৌকিক ও পারলৌকিক ফলের লোভে প্রবৃত্ত হয়। যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে বেশ পুরাণ, তারপরে বেদাদি নিয়ে গিয়ে উপস্থিত হলো, দান দক্ষিণা সব নিয়ে চলে আসে। তা বাস্তবে যে সত্যস্বরূপ পরমাত্মা থেকে চ্যুত হয়েছে, তারই এই রূপ আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ। আর যে ভগবানকে জেনে গেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি তো সব কিছু জেনে গেছেন প্রভু, তা তিনি যদি বাস্তবে কি জেনে থাকেন, তাহলে তিনি এই কথাই বলবেন যে আমি তো এখনো মানে এক কণিকা এর কিছু বুঝতে পারলাম। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি কিছু বুঝতে পেরেছে, আর তা না হলে সেই ইংরেজিতে বলা হয় এম্পটি ভেসেল সাউন্ড মাচ, খালি কলসি ঢং ঢং করে বাজে। হয়তো আমার মতো কিছুই জানে না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি জানো, কেন আমি জানবো না, কেন আমি তো সব কিছুই জানি, অতএব জানতে হবে কিছু জানে। তারপর সত্যরূপ বেদের প্রামাণ্য স্থির করেই তিনি যজ্ঞাদি অনুষ্ঠান করেন, সব কিছু জানার পর। তা কারো যজ্ঞ মন দ্বারা, কারো বাক্যের সাহায্যে এবং কারো যজ্ঞ ক্রিয়া দ্বারা সম্পাদিত হয়। পুরুষ সংকল্প করতে থাকে, তাই সে নিজ সংকল্প অনুসারে প্রাপ্ত লোকে অধিষ্ঠান করে, সেই সমস্ত কর্মানুসারে সে অন্যান্য লোকগুলো প্রাপ্তি হয় করেন। কিন্তু সাধুগণ কিন্তু সেই সমস্ত অনিত্য ধামগুলো আকাঙ্ক্ষা করেন না, যার স্থায়িত্ব নেই, যেগুলো বিনাশশীল তা সাধুরা চায় না। কিন্তু যতক্ষণ সংকল্প সিদ্ধ না হয়, ততক্ষণ দীক্ষিত ব্রত আচরণ অর্থাৎ যজ্ঞাদি করা কর্তব্য, ভজন করা কর্তব্য। এই দীক্ষিত শব্দটি দীক্ষ ব্রতাদেশ ধাতুর থেকে তৈরি হয়েছে। তা সৎপুরুষের জন্য সত্যস্বরূপ পরমাত্মাই সব থেকে বড়, কারণ পরমাত্মার জ্ঞানের ফল প্রত্যক্ষ এবং তপের ফল পরোক্ষে। পরে যে তপস্যা করছেন, যারা ভজন করছেন, তারা হয়তো এই জগতে বিশেষ ফল প্রাপ্ত হবেন না, যারা নিষ্কামী তারা এই জগতে কিছু চাবেনই না, গ্রহণই করবেন না। তাহলে এই জগতে তারা কিছু না বুঝলেও পরোক্ষে মানে পরলোকেতে গিয়ে সেগুলো মানে সুন্দরভাবে সেই ভগবত ধাম, সেই ভগবানকে, সেই রাধা গোবিন্দকে তারা অনায়াসে পেয়ে যাবেন। অনেক পড়াশোনা করেন যেসব ব্রাহ্মণ তাদের বহু পাঠি বলে জানতে হয়। তাই হে ক্ষত্রিয়, বাক্য চাতুরিত্বে দক্ষ হলেই কাউকে ব্রাহ্মণ বলে মনে করবেন, কেবল শাস্ত্র যুক্তিযুক্ত ভাষণ দিয়ে গেল তাহলেই সে যে ব্রাহ্মণ হবে এমন কোনো মানে নেই। এই কলিযুগে এখন তো অনেক ভালো সময়, সুন্দর সময় আছে, এখনো দাপরের হাওয়া এখনো এর ভিতরে প্রবেশ করে আছে, কিন্তু যখন পূর্ণরূপে কলি একেবারে সকলকে গ্রাস করে নেবে, গ্রাসিত করবে, তখন দেখবেন এই কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা কোনো সাধু তখন ভাগবতের বক্তা হবে না। তখন যত সব শূদ্র অন্তজ জাতিরাই ব্যাস আসনে বসে তারাই হবে মানে ধর্মবক্তা, তারাই হবে প্রচারক। তাহলে শুধু শাস্ত্র ব্যাখ্যা করলেই যে ব্রাহ্মণ হবে সাধু হবে তার কোনো মানে নেই। যিনি সত্যস্বরূপ পরমাত্মা থেকে কখনো পৃথক হন না তাকেই ব্রাহ্মণ বলে যান। সর্বদাই যিনি ভগবানের সেবায় ভগবানের লীলা স্মরণের চিন্তন করে চলেছেন তিনিই ব্রাহ্মণ, তিনিই সাধু, তিনিই মহাত্মা। হে রাজন, মুনি এবং মহর্ষিগণ পূর্বকালে যার ভজন করেছেন তারই ছন্দ বলে, তাকেই বেদ বলে। ছন্দ শব্দের অর্থ বেদ। কিন্তু সমস্ত বেদ পাঠ করার পরও যিনি বেদের দ্বারা জ্ঞাতব্য পরমাত্ম তত্ত্ব জানেন না তিনি প্রকৃতপক্ষে বেদবিদ নন। অতএব হে নরশ্রেষ্ঠ, বেদ সেই পরমাত্মার সঙ্গে স্বচ্ছন্দে স্থিত অর্থাৎ শত প্রমাণিত, সেটাই হচ্ছে প্রমাণ। তাই বেদ অধ্যয়ন করেই বেদবেত্তা আচার্যগণ বেদ্যরূপ পরমাত্মার তত্ত্ব লাভ করেছে। হে রাজন, বাস্তবে বেদতত্ত্ববিদগণ কেউ নেই, বেদতত্ত্ববিদ কেউ নেই, অথবা মনে করো কোনো বিরল ব্যক্তি তার রহস্য জানতে পারে, সে শুধু বেদের বাক্য জানে, সে বেদের দ্বারা জ্ঞাতব্য সেই পরমাত্মাকে জানে না। শুধু বেদ জানলেই হবে না, সেই বেদের সার নিষ্ণাত যে পরমেশ্বর সেই ভগবানকে জানতে হবে। বেদের মধ্যে অনেক নিয়ম বলেছে, যজ্ঞ করো, হোম করো, তারপরে অশ্বমেধ যজ্ঞ করো, গোমেধ যজ্ঞ করো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অত কিছু করার কারণটা কি? যে ঈশ্বরকে জানতে হবে। তা সেই ঈশ্বরকেই সে যদি না জানতে পারল তাহলে তার বেদ পাঠ আদি সমস্ত কিছুই বৃথা। আর কি বলছেন, জ্ঞেয় বস্তু অর্থাৎ মন প্রভৃতি হলো অচেতন, এদের কেউ জ্ঞাতা নেই, অতএব মন প্রভৃতির দ্বারা আত্মা ও অনাত্মা কাউকেও জানা যায় না। যে আত্মাকে জানতে পারে সে অনাত্মাকেও জানে, যে প্রভুকে জানেন, যে বেদ জানেন, শাস্ত্র জানেন, সে যে ভগবানকে জানতে পারবে এ কথা ঠিক নয়। কিন্তু যিনি ভগবানকে জেনে ফেলেছেন তার তো শশাগরা পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তিনি সবকিছুই জানেন, তাহলে কত তফাত। আর এই আত্মাকে অনুসন্ধান করার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো দিকেই তাকে খুঁজতে হয় না, কোনো অনাত্ম পদার্থে আত্মার অনুসন্ধান করা উচিত নয়, যেগুলো কোনো কাজের কথা নয়, তার প্রতি ধাবিত হলে সেই আত্মা সেই পরমেশ্বরকে জানা যাবে। সেই ঈশ্বরকে যদি জানতে হয় তাহলে কি হবে, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যত্ব লাভ করার পরে এই শাস্ত্র আমাদের শ্রীমদ ভাগবত তিনিই বলে দেবেন যে তাকে কিভাবে পাওয়া যেতে পারে। আর তাকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি, হরিকথা শ্রবণ। হরিকথা শ্রবণ বিনা কখনোই প্রভুকে কেউ পায়নি। যত যত সিদ্ধ মহাত্মাগণ তারা সকলেই ভগবানের কথা শুনে তারা ভগবানকে পেয়েছে। যারা বাস্তবিক সাধু তারা এই বৈষ্ণব জগতের প্রতি মানে এই বৈরাগ্য ধর্মের প্রতি আকৃষ্ট কিভাবে হয়েছেন, তাদেরকে কেউ পিটিয়ে মেরে ধরে আনেনি, শুধু তারা হরিকথা শুনে প্রভু এমন, প্রভুর লীলাক্ষেত্র এত এত মহিমান্বিত, তারাই আসতে পারেন। আর প্রভুকে ভজন না করে সে বনে জঙ্গলে মৌন হলেও কোনো লাভ নেই, সে যদি গৃহের মধ্যে থেকে সব সময় প্রভু চিন্তনে ব্যস্ত থাকে তাহলে সেটাই তার মানে তপস্যা স্থল। যে শ্রীহরিকে পাওয়ার জন্য তাকে বনে যেতে হবে এমন কোনো শাস্ত্রে নির্দেশ করেনি। বনে গিয়েও যিনি মনকে নিজের বশীভূত না করতে পেরেছেন, পঞ্চেন্দ্রিয়কে যিনি বশীভূত না করতে পেরেছেন, তার বনে গেলেও যা, শহর থাকলেও তাই। আর যিনি মনকে বশীভূত করতে পেরেছেন তার বনই বাকি আর গৃহই বাকি, তার লোক সমাহর্তই বাকি, তার কাছে কিছু বাদে না। যেমন দত্তাত্রেয় মহারাজ যদুকে বলেছিলেন ভাগবতে একাদশ স্কন্ধে, তার ২৪ গুরুর মধ্যে একজনকে গুরু করেছিলেন যিনি বান বানান, তা বান বানাচ্ছেন এমন মনোযোগ সহকারে, মানে বানটায় ধার দিচ্ছেন, তা রাজার সওয়ারি বেরিয়ে চলে গেল হাজার হাজার লোক, তার কিন্তু তাতে দৃষ্টিপাত তার কর্ণপাতই হয়, সে ওই বিষয়টা যে বানটা ধার দিচ্ছে তার দিকে তার এমনভাবেই মনোনিবেশ ছিল সে কিছু জানেই না। একজন এসে জিজ্ঞাসা করছে ভাই, তাও গায়ে হাত দিয়ে স্পর্শ করে, বলছেন কি হে, বলছেন এখান থেকে রাজার সওয়ারি সে কি গিয়েছে, বলছেন আমি তো জানি না, হাজার হাজার লোক ঢাক ঢোল পিটিয়ে গিয়েছে। তা তাকেই মুনি বলা যাবে যিনি জনহট্টের মধ্যে থেকে প্রভুর চিন্তায় এমনভাবে লিপ্ত হয়েছেন যার সেই শব্দই সে বুঝতে পারে না, তার সেই যে এত শব্দ হচ্ছে সে তো জানে না, কারণ সে তার মনটাকে এই রাজ্যে রাখেনি, প্রভুর লীলা রাজ্যে মনটিকে ঢুকিয়ে রেখেছে। অতএব তার জন্য কি গ্রাম, কি জঙ্গল, কি শহর, কি লোকালয় সব কিছুই তার কাছে এক। অতএব ঠিক সেই প্রকার হতে হবে। অতএব হে রাজন, পূর্বোক্ত ধর্মাদিতে স্থিত হলে ও বেদাদি বিধিবদ অধ্যয়ন করলেও মানুষ পরমাত্মার সাক্ষাৎকার করে, বিধি নিয়ম সাধুগুরু বৈষ্ণবকে মান মর্যাদা প্রদর্শন করিয়ে যারা বিনীতভাবে নম্রভাবে শাস্ত্রাদি অধ্যয়ন করেন তারাই ঈশ্বরকে পেতে সমর্থ হয়ে ওঠেন। শুধু নিজের শক্তিতে শাস্ত্রের শক্তিতে ঈশ্বরকে পাওয়া যাবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপার একান্ত প্রয়োজন। আর মানুষ পরমাত্মার সাক্ষাৎকার লাভ করে এই কথা আমি বুদ্ধির সাহায্যে স্থির করে তোমাকে জানাচ্ছি, এবং আমি যে সমস্ত পরমেশ্বরের সাক্ষাৎকার সম্বন্ধে বললাম তুমি এগুলোকে হৃদয়ে ধারণা করো, এতে তোমার মহা মঙ্গল হবে। আমরা মনে করছিলাম অদ্যকার দিনে আমরা দুটি অধ্যায় সম্পূর্ণ করব, কিন্তু আমরা কিছু টীকা বা কিছু ভাগবতের বিষয় এর মধ্যে মানে সংযোগ করার জন্য আমরা আমাদের মানে আমার গন্তব্য স্থান পর্যন্ত পাঠের পৌঁছাতে পারলাম না, একটি অধ্যায় মাত্র শ্রবণ করলাম। আবার যাক, ভালোই হয়েছে, আমাদের এ সমস্তগুলো মানে গোস্বামী পাদগণের উদাহরণগুলো বিশেষ প্রয়োজন ছিল, তা আমরা সময় অনুযায়ী পদ্মকার দিনের পাঠের বিরাম স্থান এখানেই দিলাম। আবার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন এই সময়ে শ্রবণ করার জন্য চেষ্টা করব। অতএব এখনকার মতন পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধেশ। সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গ্রীরা।